ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে এখনও সরকারিভাবে করোনা ভাইরাস শনাক্ত হয়নি, তবে যে কোনো সময় সংক্রমণ হতে পারে।
নাসরিন হুদা বিথির রিপোর্ট।
আজ ঐতিহাসিক 7ই মার্চ।
গাম্বিয়ার বিচারমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার।
ইন টার্মস অফ দি ইফেক্টস অফ ইন্টারনেট লাইন্স বিং কাট ইন দি এরিয়া টু পসিবলি কাট অফ কমিউনিকেশনস।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। তালেবানরা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের শান্তি চুক্তি আইনসঙ্গতভাবে আফগানিস্তানের শাসক হিসেবে বিদ্রোহী দলটির শীর্ষ নেতার অবস্থানটাকে বদলায় না, এবং দলটি বলছে ধর্মের নিরিখে আফগানিস্তানে বিদেশি দখলদার বাহিনী হঠে যাবার পর সেখানে ইসলামিক সরকার কায়েম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাঁর উপর অবশ্য পালনীয় কর্তব্যরূপে বর্তায়। এক সপ্তাহ আগে কাতারে সম্পাদিত রফা এখন তালেবানদের এহেন ঘোষণায় অনিশ্চয়তার মাঝে গিয়ে পড়ল। 29 ফেব্রুয়ারি সম্পাদিত শান্তি চুক্তি উগ্রপন্থী ওই গোষ্ঠীর তরফে পালনের কোনো সদিচ্ছে নেই বলে যুক্তরাষ্ট্র সরকারের হাতে গোয়েন্দা সূত্রের তথ্য রয়েছে বলে আমেরিকার একটি সংবাদ সূত্রে খবর প্রকাশিত হবার একদিন পরই এই ঝলসে ওঠা খবরটি প্রচারিত হল। তালেবানদের দেওয়া বয়ানে আত্মগোপনে অবস্থানরত দল প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখজাদের উল্লেখে বলা হয় আইনসঙ্গত এক আমির থাকতে আফগানিস্তানের শাসনকর্তা আর একজন হতেই পারে না। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট 2001-এর সেপ্টেম্বরে আমেরিকায় সংঘটিত প্রাণঘাতী সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ পরই আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবানদের ক্ষমতাচ্যুত করেছিল। সেপ্টেম্বর হামলার জন্য দায়ী আল কায়দা নেতৃবর্গকে তারা আশ্রয় দিয়ে রেখেছিল সে কারণে। করোনা ভাইরাস সংক্রমণের উৎসস্থল চীন থেকে এর প্রাদুর্ভাব শুরু হয়েছিল, ছড়িয়েছে তা বিশ্বময়। এখন ওখানটায় নতুন দফায় আরও 99টি নতুন সংক্রমণের খবর মিলেছে নিশ্চিতভাবে, এবং শুক্রবার থেকে এ নিয়ে এ অবধি মৃত্যু হয়েছে কম হলেও 25 জনের। চীনে এই সংক্রমণ শুরু হয়েছিল ডিসেম্বরে এবং এখন এর প্রকোপ সেখানে স্তিমিত হয়ে আসছে বলেই মনে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে বর্তমানে চীনের চেয়েও প্রায় 17 গুণ বেশি সংক্রমণ পরিলক্ষিত হচ্ছে অন্যান্য দেশে। বাধ্য হয়েই জাতিসংঘকে শান্তি সেনা পাঠানোর পালাক্রমিক কিস্তি 3 মাস পিছিয়ে দিতে বলার অনুরোধ জানাতে হয়েছে 9টি দেশকে। জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগীয় মুখপাত্র নিক বার্নব্যাক বলেছেন তৎপরতা অটুট রাখতে এবং নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করবার লক্ষ্য নিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তরের পরিচালক ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশে এখনও সরকারিভাবে কোনো ভাইরাস শনাক্ত হয়নি, তবে যে কোনো সময় সংক্রমণ হতে পারে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তরের পরিচালক ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন।
সবসময় প্রস্তুত থাকতে চাই যে কোনো সময় বাংলাদেশেও করোনা রোগী যাত্রীদের মাধ্যমে করোনার উপস্থিতি বাংলাদেশে হতে পারে। আমরা যেহেতু স্ট্র্যাটেজি নিয়ে রেখেছি আগের থেকে যে দ্রুত শনাক্ত করব, এই দ্রুত শনাক্তকরণে আমরা শুধুমাত্র যারা যাত্রী এসেছেন তারা নয়, যারা আমরা তাদের সঙ্গে হটলাইনের মাধ্যমে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানানো হয় আমরা তাড়াতাড়ি তাদেরকে কাছে নমুনা সংগ্রহ করে বা তাদেরকে আইসোলেট করে ফেলতে পারবো।
সরকারের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কুয়েত সরকার। শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। অনেকেই বিমানবন্দরে গিয়ে জানতে পারেন কোনো ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতের দিল্লিতে হিংসার পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমবঙ্গে দোল ও হোলিকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। রিপোর্ট পাঠিয়েছেন এর ওপর কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
মূলত দোল ও হোলির সময় যাতে শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য এমন উদ্যোগ বলে জানা গেছে। শহরবাসীকে সতর্ক করতে শহর জুড়ে বাংলা হিন্দি সহ একাধিক ভাষায় প্রচারপত্র বিলি করছে পুলিশ প্রশাসন। সেই প্রচারপত্রের মূল সুর, নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক শান্তি বজায় রাখুন, বিভেদ সৃষ্টিকারীদের দুষ্কর্ম রোধ করুন, গুরুত্বপূর্ণ রাস্তা আটকে ন্যাড়া পোড়ানো যাবে না, এতে রাস্তায় যান চলাচলের সমস্যা হয় এবং ব্যাপক যানজট তৈরি হয়। এই সময় উচ্চমাধ্যমিক ও একাধিক বোর্ডের পরীক্ষাও চলছে, তাই হাইকোর্ট ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে মাইকও বাজানো যাবে না। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর শুভঙ্কর সিনহা সরকার বলেন, জোর করে কাউকে রং দিলে কলকাতা পুলিশ আইনানুগ কড়া ব্যবস্থা নেবে। লালবাজার সূত্রে জানা গেছে, দোল ও হোলির দিনগুলিতে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রায় 4,000 পুলিশ রাস্তায় নামবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পরিস্থিতি এখনও সেই একই রকম দীর্ঘস্থায়ী মানবিক একটা জটিল সংকট হয়ে রয়ে গিয়েছে। আফ্রিকার আর কোথাও যেমনটি কিনা এর চেয়ে বেশি প্রকট হয়ে তা দেখা যায়নি। মনে করা হয়েছিল 2018 ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর হয়তোবা শান্তিপূর্ণ একখানা বিবর্তন ঘটবে এবং তাতে করে হিংসা হানাহানিও কমে যাবে, কিন্তু তেমনটি হয়নি। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলের পরিস্থিতি বেশি ভয়াবহ। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলছে, মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেই চলেছে। UNHCR মুখপাত্র বাবর বেলোচ বলেন, নতুন দফায় হাজার হাজার শরণার্থী প্রাণভয়ে সীমান্ত ডিঙ্গিয়ে চলমান সশস্ত্র সংঘাত ও সাম্প্রদায়িক হানাহানির হাত থেকে প্রাণ বাঁচাতে পালাচ্ছে। UNHCR বলছে, 2019 $72 কোটি সাহায্যের জন্য আহ্বান জানানো হয়েছিল, পাওয়া গিয়েছিল মাত্রই তার 22%। তবে এবার আরও ভালো সাড়া মিলবে বলেই আশা করা হচ্ছে। সৌদি আরব সরকার রাজপরিবারের পদস্থ 3 সদস্যকে গ্রেফতার করেছে। রাজপরিবারের ওই 3 সদস্য হলেন বাদশাহ সালমানের কনিষ্ঠ ভ্রাতা প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, প্রাক্তন যুবরাজ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ এবং রাজপরিবারের জ্ঞাতি প্রিন্স নওয়াফ বিন নায়েফ। সংবাদ সূত্রের খবরে প্রকাশ, এর মধ্যে কম হলেও 2 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে। সৌদি কর্মকর্তারা অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি এখনও। সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, বাদশাহ সালমানের পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এ গ্রেফতারির নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে যখন কিনা করোনা ভাইরাস সংক্রমণের দেখা মিলছে, তা প্রশমনের ব্যবস্থাদি গ্রহণ পালন চলছে ঠিক সেরকম একটা সময়ের মাঝখানেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা জারি করলেন। হোয়াইট হাউসের কর্মকর্তা পর্যায়ে তিনি বড় ধরনের একটা রদবদল আনলেন। এখন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে অধিষ্ঠিত হলেন নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক মার্ক মেডোজ, হটে গেলেন আগের চিফ অব স্টাফ মার্ক মালভেনি। প্রেসিডেন্ট এই রদবদলের ঘোষণা দেন গতকাল শুক্রবার দিন। বলেন, মালভেনি এখন যাবেন নর্দার্ন আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হয়ে। 4 মেয়াদের সংসদ বিধায়ক মেডোজ প্রেসিডেন্টের খুবই অনুগত এক ব্যক্তি। ইম্পিচমেন্ট প্রক্রিয়া চলাকালে তিনি অটল নিষ্ঠায় প্রেসিডেন্টের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্টও তাঁর টুইট বার্তায় উল্লেখ করেছেন, মার্কের সঙ্গে পরিচয় আমার দীর্ঘদিনের, কাজ করেছি একসঙ্গে, সম্পর্ক আমাদের খুবই মধুর। এই ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য। নারী পুরুষের সমানাধিকার, এটাই এবছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। এই বিশ্ব নারী দিবস পালিত হবে আগামীকাল রবিবার 8 মার্চ। এবারের বিশ্ব নারী দিবসে যেসব দিক নিয়ে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, সমীক্ষা, নজর প্রক্ষেপণ থাকবার কথা, তার মধ্যে রয়েছে রাজনীতি, গণমাধ্যমের প্রচার প্রসারণ, স্বাস্থ্য পরিচর্যা এবং কর্মক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার কায়েম। এ উপলক্ষে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হবে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং দেখছেন ফেসবুক এবং ইউটিউবে। আজ ঐতিহাসিক 7ই মার্চ, বাংলাদেশে নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি।
আজ ঐতিহাসিক 7ই মার্চ, 1971 সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঙ্গিত করার ইতিহাস। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মায়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে?
আছে।
আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই।
সেদিন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ যারা ক্যামেরায় ধারণ করেছিলেন, যে 8 জন ক্যামেরাম্যান, অনেকেই আজ বেঁচে নেই। আজ 7ই মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর থেকে সেই 6 জনকে মরণোত্তর ও 2 জনকে সম্মাননা প্রদান করা হয়। ক্যামেরাম্যান মইনুল আহসান ও আমজাদ আলী খানের কাছ থেকে শুনলাম সেদিনের কিছু স্মৃতি।
বঙ্গবন্ধুর দায়িত্ব, ওটা কারোর দিকে তাকালেন না, কারোর কাছে কিছু বললেন না, কারো আদেশ নিলেন না, কেউ কানে কানে কিছু বললো না, ওনার মতন উনি দেশ নির্ভয়ে সে কিন্তু ভাষণ দিয়েছে। সে কিন্তু একটু চপে নাই, ই ছিল, কথা ছিল যে এটা হয়তো বোম্বে রয়ে দিতে পারে। আমরা কিন্তু ওদের কিন্তু পাকিস্তানের প্রকাশ্যে আমরা জনসমুদ্রের মধ্যে আমরা বিট্রে করলাম পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের সাহস ছিল যে বঙ্গবন্ধু জীবিত আছে, যদি আমাদের অ্যারেস্ট করে নিয়ে যায় বঙ্গবন্ধু বাইর করে নিয়ে আসবে, এইটা সাহস ছিল। মরে গেল তো গেলাম। এগা
ওনার চেহারার মধ্যে ওনার যে আগুন, আগুনের বাপ, জাতির সম্বন্ধে যে একটা ভাষণ দিলেন, এই ভাষণের মনে মানে প্রতিটি চোখের মধ্যে দিয়া, মুখের মধ্যে দিয়ে, মানে দিয়া যে উনি আগুন বাড়িতে চলতে ছিল, এইভাবে আমাদের জাতিকে উনি উজ্জীবিত করে গেছেন। সেই ওনার এক কথার বদলতে এইবারের সংগ্রাম, যা স্বাধীনতার সংগ্রাম, যে আজকে স্বাধীন হয়েছি আমরা, স্বাধীন বাংলাদেশ পাইছি আমরা, স্বাধীনতা 7ই মার্চ হিসাবে গর্ব অনুভব করি।
আজ 7ই মার্চ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তথ্য সচিব কামরুন নাহার জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণটির যে স্বীকৃতি পেয়েছে তা তুলে ধরেন।
2017 সালে 30শে অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটি সারা বিশ্বের অসংখ্য ভাষায় এটি অনুদিত হয়েছে এবং এটি নিয়ে অসংখ্য কবিতা গান রচিত হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা যে এই ভাষণটি বাংলাদেশে অসংখ্যবার এটি শুনেছে মানুষ, অসংখ্যবার এটি বাজানো হয়েছে। এর পরিসংখ্যান যদি আমরা নিতে পারতাম তাহলে আমার মনে হয় এটি বিশ্বের সবচাইতে বেশিবার শোনা একটি ভাষণ হিসেবে, যেটি গিনেস রেকর্ডে, গিনেস বুকে স্থান পেত। শান্তিকামী, স্বাধীনতা প্রিয় বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের হৃদয়ে এই ভাষণটি চিরদিন জাগ্রত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু একটি নিরস্ত জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছে।
1971-এর 7ই মার্চ, আজকের এই দিনে বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি বিশ্বের মানচিত্রে আত্মপরিচয় পেত না। বঙ্গবন্ধু শুধুমাত্র এই বাংলাদেশ রচনা করে গেছেন তা নয়, বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তিনি পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন।
1971 সালের এই দিনে মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের সেই ভাষণেরই সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবু বকার টাম্বাডুকে সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রের মুসলিম সংস্থা ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী সানজানা ফিরোজ, তার কাছ থেকে জেনে নিচ্ছি বিস্তারিত।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম সংস্থা ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশন গ্যাম্বিয়ার বিচারমন্ত্রী সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর হামলার মিয়ানমার সেনাবাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। বিশ্বের নেতারা সবাই এই বর্বরোচিত ঘটনার কথা জেনেছেন, শুনেছেন। আফ্রিকার ছোট একটি দেশ গ্যাম্বিয়ার বিচারমন্ত্রী প্রথম যিনি সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করবেন। তিনি বলেন, এই পর্যন্ত রোহিঙ্গা বিষয়ে তিনি যা যা পদক্ষেপ নিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আদালত রায় দিয়েছে, সেখানে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন নিপীড়ন বন্ধ করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আরও বলা হয়েছে, এই সম্পর্কিত একটি রিপোর্ট আদালতে দাখিল করতে হবে। মামলা বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আবু বকর টাম্বাডু বলেন,
I am pleased with the initial outcome in the sense that the International Court of Justice has granted our request to indicate provisional measures, a welcome ruling. It's a triumph of international justice and international law, and I feel good about that.
তিনি বলছিলেন, আমরা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিলাম এবং অনুরোধ করেছিলাম রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে আদালত যেন ব্যবস্থা গ্রহণ করে, এবং আদালত সে অনুরোধ অনুযায়ী কাজ করেছে, রায় দিয়েছে। আদালত একটি পর্যবেক্ষণ পদ্ধতি গ্রহণ করেছে। মিয়ানমার সরকারকে রায়ের 4 মাস পর একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, এবং এই প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে প্রতি 6 মাস পর পর একটি করে প্রতিবেদন দিতে হবে। এই প্রতিবেদনগুলোর জমা দেওয়ার একমাত্র কারণ নিশ্চিত করা যে মিয়ানমার সরকার আদালতের রায় মেনে চলছে। আমরা এখন ওই প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। আবু বকর টাম্বাডু যা বললেন, সম্প্রতি খবর পাওয়া গেছে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে সহিংসতা রোধ করতে ইন্টারনেট পরিষেবা সীমিত করেছে। এই সম্পর্কে বিচারমন্ত্রী বলেন,
out of concern for the remaining Rohingya population in Myanmar that we requested the International Court of Justice to grant provisional measures to protect them from further harm. The International Court has granted that request, and they have established a monitoring mechanism whereby Myanmar is requested to provide a report to the court 4 months from the date of the ruling and every 6 months thereafter, and the objective is to ensure that Myanmar is complying with the court's order on provisional measures, and so we will have to wait for that report from Myanmar. In terms of the effects of the internet lines being cut in the area to possibly cut off communications, well, that would not be a good thing for Myanmar to do in light of the court's order that they should comply, and in light of the court's order that Myanmar should take action concretely to show that they are protecting the Rohingya. That would not be an encouraging sign at all.
বিচারমন্ত্রী বলছিলেন, ইন্টারনেট পরিষেবা সীমিত করা মানে হচ্ছে যোগাযোগ ব্যাহত করা, এবং মিয়ানমারের এই পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, কেননা তারা সেক্ষেত্রে আদালতের রায় অমান্য করবে। রায়ে বলা হয়েছে মিয়ানমার যেন রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে এবং সেক্ষেত্রে তারা যেন কঠোর পদক্ষেপ নেয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ফিরে পাবার লড়াই অনেক পুরনো। নির্যাতন নিপীড়নের সহনীয় মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর 2017 সালে 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে যাবার চিত্র পুরো বিশ্ববাসী দেখেছে। স্তম্ভিত হয়েছে, ভাষাহীন হয়েছে, মর্মস্পর্শী হৃদয় বিদারক রোহিঙ্গা জনগোষ্ঠীর মুখে লোমহর্ষক বর্ণনা শুনে। গ্যাম্বিয়ার বিচারমন্ত্রী প্রথম যিনি এগিয়ে আসেন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত নভেম্বরের মামলা দায়ের করেন তিনি এবং এরপর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মালদ্বীপ বিশিষ্ট মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করার জন্য নিয়োগ করেন। অন্যান্য দেশসমূহের কাছ থেকে কি ধরনের সমর্থন বিচারমন্ত্রী টাম্বাডু পাচ্ছেন বা আশা করছেন তা জানতে চাইলে বিচারমন্ত্রী বলেন,
Well, several countries, particularly in the OIC, have been providing tremendous support to the cause of the Rohingya. Through the OIC or in their bilateral relationships with either the Rohingya community or Bangladesh, I believe that the OIC has provided a lot of humanitarian assistance. There's a lot of diplomatic and political effort being exerted to ensure that this crisis is resolved favorably for the Rohingya. And so different countries have been playing different roles. Nevertheless, more can still be done. And the Gambia is supported and encouraged by all 57 member states of the OIC. And that support remains constant and continuing. And we hope that the support will continue to the entire length of the case.
তিনি বলছিলেন, ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসির দেশসমূহ অসাধারণ সমর্থন জানিয়ে আসছে। বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে ওআইসিভুক্ত দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে অনেক ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছে। এই সংকট সমাধানের লক্ষ্যে বহু কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন মাধ্যমে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি এই মামলা পুরোপুরি নিষ্পত্তি হওয়া পর্যন্ত ওআইসি অন্তর্ভুক্ত দেশসমূহ আমাদের সঙ্গে থাকবে, সমর্থন যোগাবে। জানুয়ারির মাসে রায় ঘোষণা করার পর থেকে এই মামলা সম্পর্কিত আর কি কি কাজ গ্যাম্বিয়া করছে তা জানতে চাইলে আবু বকর টাম্বাডু জানান,
Meanwhile, we are working on the merits phase of the case. That is pending the outcome of the case. In the merits phase, the court granted the provisional measures. But that is not the end of the case. We still have to prove our case against Myanmar that they did commit genocide. That means a lot of investigative work, a lot of research, a lot of evidence gathering phase, a lot of preparation for the case to prove our case. So we are working on that. We are working very hard on that. And I take this opportunity to thank all the countries that are supporting the Gambia in this endeavor, in this exercise, to ensure that we have the evidence necessary to prove to the court that indeed Myanmar has committed genocide against the Rohingya.
বিচারমন্ত্রী বলছিলেন, আন্তর্জাতিক আদালতের রায় আমরা পেয়েছি কিন্তু এখানেই এর শেষ নয়। এই মামলা প্রমাণ করতে হবে, এই মামলায় প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে মিয়ানমারের বিরুদ্ধে যে রাখাইন রাজ্যে গণহত্যা চালিয়েছে তারা, এবং এর অর্থ হচ্ছে অনেক গবেষণা করা, তথ্য অনুসন্ধান করা, প্রমাণাদি সংগ্রহ করা, আরও অনেক ধরনের প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে অক্লান্ত পরিশ্রম করছি। অন্যান্য দেশসমূহ যারা আমাদের এই প্রয়াসের সঙ্গে রয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য মিয়ানমার বিচারমন্ত্রী আবু বকর টাম্বাডুকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয় ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশনের পক্ষ থেকে, এবং তারা আশা করেন আগামীতেও এই বিচারমন্ত্রী আবু বকর টাম্বাডুকে বিভিন্ন সংকটে তাদের পাশে পাবেন।
বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে বলা হয়েছে দেশটির প্রায় 89% শিশু সহিংসতার শিকার হচ্ছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2019 শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয় 2013 সালে শিশুদের উপর সহিংসতার হারের তুলনায় এই হার ক্রমাগতভাবে বাড়ছে। 2013 সালে এই হার ছিল 82.3%। জরিপের তথ্য মোতাবেক দেশে 15 বছরের নিচের প্রতি 10 জনের প্রায় 9 জন শিশুই তাদের অভিভাবক বা সেবা প্রদানকারীদের দ্বারা সহিংসতার শিকার হচ্ছে। সারা দেশে প্রায় 25,000 শিশুর অভিভাবকদের সাথে কথা বলে সহিংসতার এই তথ্য পাওয়া গেছে বলে বিবিএস জানিয়েছে। সহিংস আচরণের মানদণ্ডের ব্যাখ্যায় বলা হয়, শুধু মারধর নয়, হালকা বকাবকি কিংবা ধমককেও জরিপে আমলে নেওয়া হয়েছে। শিশুদের উপর সহিংসতা নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন সমাজ বিজ্ঞানী এবং সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী। তাকে প্রশ্ন ছিল কি কারণে শিশুদের উপর সহিংসতা বেড়ে চলেছে।
এর কারণটা হচ্ছে আমরা বড়রা আমাদের ধৈর্যের সীমাগুলো আমরা হারিয়ে ফেলছি। আমাদের সব ক্ষেত্রে আমরা খালি শাসনটাকে গুরুত্ব দিচ্ছি। বাচ্চা যদি দুষ্টুমি করবে, সে দুষ্টুমিতে আলাদা করলে অসুবিধাটা কি? এটার জন্য মারধর করে ওদের উপর নির্যাতন চালানোর তো কোনো মানে হয় না। শিশুরা তো শিশুর মতনই দুষ্টুমি করবে, তো তাদেরকে শাসন করার জন্য আরো তো পথ রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকাল মারা তাদের বাচ্চাগুলোকে কিন্তু সেভাবে করে দেখে না যে বাচ্চাটা কতটুকু খেলো, ঠিক মতন ঘুমালো কিনা, তার শরীরটা ঠিক আছে কিনা, সে তার সাথে মিশছে, এইগুলো কিন্তু মারা আজকাল দেখছে না। আজকাল কিন্তু বাবা মারা সে সন্তানদের উপরে দায়িত্ব ভারটা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে কিন্তু অনেক মানে অনেক কমিয়ে ফেলেছে। আগে মানে আমি খেলাম কিনা আব্বা এসে দেখতেন, আমি সময় শুতে গেছি কিনা দেখতেন যে মশারিটা গোছা হয়েছে কিনা বা আমার পড়ালেখাগুলো ঠিক মতন হয়েছে কিনা, এগুলো কিন্তু আজকাল বাবা মারা দেখে না। মা টিভি দেখতে ব্যস্ত বা ড্রেস মেকিং এ ব্যস্ত বা অন্য অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যার ফলে বাচ্চারা কিন্তু অসহায় বোধ করে দুষ্টুমিটাকে তারা প্রাধান্য দিয়ে ফেলে। মারধর করে গেলে ওই বাচ্চাটা তো আপনার মেন্টালি ডিফর্মড হয়ে যাবে এবং সে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবে জীবনে, মনে সাহস আসে হারিয়ে ফেলবে। আমার মনে হয় যে আমাদের শাসনগুলো আরো সুন্দরভাবে আরো দেখিয়ে বাচ্চাগুলোকে আদর করে যত্ন করে বুঝিয়ে তাদেরকে শাসন করাটা দরকার, ধমক দিয়ে মারধর করে অত্যাচার করে না।
আপনার কি মনে হয় শুধু শাসনের মধ্যে থাকলেই শিশুরা ভালো থাকবে?
আমার মনে হয় আমরা কিন্তু খালি শাসনই করে যাচ্ছি, যার ফলে বাচ্চারা এই শাসনটাকে ধৈর্য ধরতে না পেরে ওই অন্যায়গুলো করছে এবং স্কুলগুলোতে এই মারধর অত্যাচারগুলো বেশি হচ্ছে, কারণ শিক্ষকরা কিন্তু আদর করে বুঝাচ্ছে না, তারাও মারধর করে বাচ্চাগুলোকে কিন্তু শাসন করছে। এটি কিন্তু আমাদের ভুল হচ্ছে। বাবা মারা যেমন মানে অত যত্ন নিয়ে বাচ্চাদের দেখছে না, স্কুলের শিক্ষকরাও কিন্তু বাচ্চাদেরকে ধৈর্যের সাথে দেখছে না, এটাই কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন শিশুদের উপর সহিংসতা রোধে সরকারকে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুদের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহকে সচেতন করতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, এটা হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
ইরানের রোগীরা এখন সাম্প্রতিক খোলা মানবিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র লাভের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র সরকার অক্টোবর মাসে ঘোষণা করেছে যে তারা একটি পদ্ধতি উদ্ভাবন করেছে যার মাধ্যমে বিদেশি সরকারসমূহ ও আর্থিক সংস্থাগুলি ইরানে বৈধ মানবিক সহায়তা রপ্তানির ক্ষেত্রে আর্থিক লেনদেন ব্যবস্থা চালু করতে পারবে। তবে কোনো অবস্থাতেই সে ব্যবস্থার মাধ্যমে ইরানি শাসকদের কাছে সে অর্থ হস্তান্তর করা যাবে না। ট্রেজারি দফতরের মন্ত্রী স্টিভেন ম্যানুচিন বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের জনগণের কাছে খাদ্য, জীবন রক্ষাকারী ওষুধপত্র এবং অন্যান্য মানবিক ত্রাণ সামগ্রী পৌঁছানো নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইরানি শাসকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ সর্বোচ্চ চাপ বৃদ্ধি করা সত্ত্বেও ট্রেজারি দফতর জানায় যে যুক্তরাষ্ট্র ইরানের খাদ্য, ঔষধ এবং চিকিৎসা সামগ্রী ও কৃষিজাত দ্রব্যাদির ক্ষেত্রে বড় ধরনের বিকল্প নীতি ও অনুমোদন লাভ করেছে। সুইজারল্যান্ডের নতুন মানবিক চ্যানেলের মাধ্যমে ইরানি জনগণের কল্যাণে ব্যবহৃত দ্রব্যাদির ব্যবসা আরও সহজ করে তোলা হবে। ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ঘোষণা করেছেন যে নতুন এই বিক্রি ব্যবস্থায় ইরানে ক্যান্সার ও ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কিত ঔষধ বিক্রয় এবং সরবরাহের প্রথম লেনদেন সম্পাদিত হয়েছে। ব্রায়ান হুক:
It's a very good thing that Iranian cancer and transplant patients are now receiving critical treatments through this new channel.
এটা সুসংবাদ যে ইরানে ক্যান্সার ও ট্রান্সপ্লান্ট রোগীরা এখন এই নতুন চ্যানেলের মাধ্যমে এসব প্রয়োজনীয় চিকিৎসা সেবার সুযোগ পাবেন। তবে ইরানি শাসকেরা যেন এর অপব্যবহার না করেন সেজন্য এই চ্যানেল কঠোর পদক্ষেপের নীতি গ্রহণ করেছে। বিশেষ প্রতিনিধি হোক বলেন, ইরানি শাসকেরা যেহেতু সুবিধা নেবার জন্য পরিচিত, তাই এসব কঠোর ব্যবস্থা নেবার প্রয়োজন রয়েছে। ব্রায়ান হুক:
The Iranian regime has a history of using front companies disguised as humanitarian organizations, and then when food or medicine or medical devices are then processed, the regime diverts them and then uses them for the regime elite.
ইরানের শাসক গোষ্ঠীর মানবিক সংস্থাগুলিকে সম্মুখভাগের অফিস হিসেবে ব্যবহার করার দীর্ঘ এক ইতিহাস রয়েছে। খাদ্য, ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছাবার পর শাসকরা এসব দ্রব্যাদি উচ্চমহলের ব্যবহারের নিমিত্ত অন্যত্র সরিয়ে দেন বা সরকারের মুনাফা বৃদ্ধির জন্য ব্ল্যাক মার্কেটে সেগুলো বিক্রয় করে থাকেন। তাই এসব মানবিক ত্রাণ সামগ্রী জনগণের কাছে পৌঁছায় না। বিশেষ প্রতিনিধি হুক বলেন, তাই আমাদেরকে পদক্ষেপের উচ্চ মান নিশ্চিত করতে হয়। আমরা ইতিমধ্যেই একটি কোম্পানি গড়ে তুলেছি ক্যান্সার রোগীদের ঔষধপত্র এবং ট্রান্সপ্লান্ট সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে এবং লেনদেনও সমাপ্ত হয়েছে। এটি প্রথম এক পদক্ষেপ, ভবিষ্যতে আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। বিশ্বে লাখ লাখ মানুষ ফাইব্রোমালজিয়া রোগে আক্রান্ত। এটি এমন একটি রোগ যাতে শরীরের কোনো না কোনো অংশ অবিরাম যন্ত্রণা হতে থাকে। এই রোগটি অনেক সময় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না। তবে আনন্দের খবর হচ্ছে, খুব সাধারণ একটি রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যাতে খুব সহজেই শনাক্ত করা যাবে রোগটি। এ বিষয়ে আজকের স্বাস্থ্য বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ার্সনের প্রতিবেদন থেকে জানাচ্ছেন জ্যোতি দাশগুপ্ত।
ফাইব্রোমালজিয়া রোগটির সঙ্গে যুক্ত অসহ্য যন্ত্রণা নিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখনও বেঁচে আছে। এটি এমন একটি ব্যাধি যাকে সঠিকভাবে শনাক্তকরণ করা অনেক সময়ই সম্ভব হয় না। যদিও ল্যাবরেটরিতে অথবা গবেষণাগারে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার সাহায্যে রোগ নির্ণয় করা সম্ভব, কিন্তু ফাইব্রোমালজিয়া রোগটির শনাক্তকরণ করা কোনো সহজ ব্যাপার ছিল না। বর্তমানে একটি সহজ রক্ত পরীক্ষার সাহায্যে অবশেষে রোগীদের শারীরিক অবস্থার বৈজ্ঞানিক প্রমাণ দিতে সক্ষম হচ্ছে এই পরীক্ষাটি। এই ফাইব্রোমালজিয়া রোগটির একটি প্রধান উপসর্গ হলো অবিরাম যন্ত্রণা হতে থাকা। বার্ব হার্টং অনেক দিন আগে থেকে এই রোগে ভুগছিলেন। তিনি বলেন,
It was almost a relief because I finally knew what was wrong with me.
এতদিনে যেন আমি শান্তি পেলাম, এখন আমি বুঝতে পারলাম আমার শরীরের সমস্যাটা কোথায়। ফাইব্রোমালজিয়া এমনই একটি ব্যাধি যা পেশি এবং মাসেলের সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে আবার নানা ধরনের ক্লান্তিজনিত সমস্যাও সৃষ্টি হয়, যার ফলে মন মেজাজ ভালো থাকে না এবং রাত্রে ঘুমেরও যথেষ্ট ব্যাঘাত ঘটে। গবেষকরা আরও বিশ্বাস করেন যে ফাইব্রোমালজিয়াতে মস্তিষ্কের ব্যথা অনেকটাই বেড়ে যায়। এই রোগে আক্রান্ত মানুষদের 75% ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে রোগটি শনাক্তকরণ করাই সম্ভব হয়ে ওঠে না। অনেক মানুষ কিন্তু বছরের পর বছর ধরে এই রোগের শিকার হন এবং অনেকে আবার ভুল চিকিৎসারও শিকার হন, এবং কিছু কিছু ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট ক্ষতিকারক এবং মারাত্মক হয়ে দাঁড়ায়। ওহায়ো স্টেট ইউনিভার্সিটির ওয়েক্সনার মেডিকেল সেন্টারের গবেষকেরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গবেষকদের নিয়ে একটি দল গঠন করেন যাতে ল্যাবরেটরিতে এই ব্যাধিটি নির্ণয়ের জন্য পরীক্ষা করা সম্ভব হয়। এই দলটি অনেক চেষ্টা করেছেন যাতে রোগীদের এই যন্ত্রণার কিছুটা লাঘব করা সম্ভব হয়। ডক্টর কেভিন হ্যাকশ এই গবেষণার নেতৃত্ব দেন।
Many of the patients with chronic opiate use turn out to have underlying fibromyalgia. So in fact, if that is recognized,
দীর্ঘদিন ধরে যেসব মানুষ আফিম ব্যবহার করে থাকছেন তাদের মধ্যে কিন্তু এই রোগটি দেখা দিতে পারে। ওহায়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েক্সনার মেডিকেল সেন্টার থেকে ডক্টর রড্রিগাস সাওনা বলেন,
We use near infrared in many companies to determine protein, fat, moisture, starch levels, fiber in seconds.
আমরা রক্তের মধ্যে প্রোটিন, চর্বি জাতীয় জিনিস অথবা স্টার্চের মাত্রা ইত্যাদি পুরোপুরিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে নির্ধারণ করার জন্য ইনফ্রারেড ব্যবহার করে থাকি। যেমনভাবে গবেষকরা একটি খাবারে কত ধরনের পদার্থ উপস্থিত রয়েছে অনুষ সাহায্যে তার বিশ্লেষণ করেন, তেমনি কিন্তু এই নতুন আবিষ্কৃত পরীক্ষাটি রক্তে রাসায়নিক পদার্থগুলি বিশ্লেষণ করতে সাহায্য করবে। এছাড়াও শরীরে আরও নানান রকম যন্ত্রণা থাকলেও এই পরীক্ষাটি কিন্তু শতকরা 100 ভাগ ক্ষেত্রেই সঠিকভাবে বলে দেবে যে আপনার শরীরে ফাইব্রোমালজিয়া রোগটি আছে কিনা। ডক্টর লুইস রড্রিগাস সাউনাস আরও বলেন, এই যে বাদামি রঙের ছোট ছোট চৌকো আকারের মলিকুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফাইব্রোমালজিয়ার রোগের উপস্থিতির সংকেত দেয়। আর লালগুলো হলো রিউমাটয়েড আর্থারাইটিস এবং সবুজগুলো হলো লুপাস রোগের জন্য। ডক্টর কেভিন হ্যাকশ আরো বলেন, যেসব রোগী ফাইব্রোমালজিয়া রোগে বছরের পর বছর ধরে ভুগছেন, তাদের শরীরে এই রোগের লক্ষণগুলির উপস্থিতি নিশ্চিন্তকরণ খুবই কার্যকরী এই পরীক্ষাটি। এই ফাইব্রোমালজিয়া রোগটির কোনো প্রতিকার নেই, যদিও নিয়মিত ওষুধ খাওয়া এবং ব্যায়াম করা, অযথা যে কোনো মানসিক উদ্বেগ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখলে কিন্তু রোগের উপসর্গগুলিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। বার্ব হার্টং নিয়মিত ওষুধ খান এবং ব্যায়াম করেন। তিনি বলেন,
it's not just giving me a pill, it's how do I live, and for me it's exercise.
এটি শুধু আমাকে একটি ওষুধ যে দিচ্ছে তা নয়, আমি কিভাবে বেঁচে আছি সেটাও জানো এটা নিয়ন্ত্রণ করে দিচ্ছে, আমার জন্য এটি একটি ব্যায়াম হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা এখন আরো অনেক মানুষের উপর এই পরীক্ষামূলক রক্ত পরীক্ষাটি করার চেষ্টা করছেন। তাদের আশা হলো যে এরপর গবেষণাগার অতিক্রম করে এই পরীক্ষাটি চিকিৎসকেরা নিজেদের চেম্বারে রোগীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার সময় যেন করতে পারেন, এবং তার ফলে এই রোগটির উপস্থিতি শনাক্তকরণ করাও অনেক সহজ হয়ে যাবে।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আসর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে প্রথমে একজন শ্রোতার সঙ্গে কথা বলবো, যেমন আমরা নিয়মিত বলি, এবং তারপরে অনেকে কিন্তু সুপার টিউজডে সম্পর্কে জানতে চান, সেই সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, আর চিঠিপত্র যদি বেশি থাকে তাহলে চিঠির দিকেই মনোযোগ দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলী সাহাদি মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে সাইফ আহমেদ। সাইফ আহমেদ আপনি লাইনে আছেন? আচ্ছা, তো আপনি তো একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন, আপনি এই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট?
প্রেসিডেন্ট।
আচ্ছা, তো আপনাদের এই শ্রোতা সংঘ কখন গঠন করেছেন এবং আপনারা কি কাজ করেন?
শ্রোতা সংঘ এটা গঠন করেছে 1981 সালে।
ও, তাহলে তো অনেক দিন, 35-36 বছরের বেশি হয়ে গেল।
হ্যাঁ, অনেক পুরনো।
38 বছর। হ্যাঁ, তো আপনারা তখন যে শুরু করেছিলেন তখন তো নিশ্চয়ই আপনাদের একটা ধ্যান ধারণা ছিল, সেটা নিয়ে শুরু করেছিলেন। এখন কর্মসূচি কিছু পরিবর্তন হয়েছে, তো তখন কি কাজ নিয়ে কি ধারণা নিয়ে শুরু করেছিলেন?
তখন আমাদের একটাই ছিল, আমরা সঠিক সংবাদ পাবো, যেহেতু বাংলাদেশে আমার মনে আছে যখন 90-এর বিরোধী আন্দোলন চলতেছিল বাংলাদেশে, বাংলাদেশের সকল গণমাধ্যম প্রায় আপনার মানে নিষেধাজ্ঞা দাঁড়িয়ে ছিল, ওখানে মানে প্রকৃত কোনো খবর পাওয়া যেত না একসাথে বিরুদ্ধে আন্দোলনে। তখন বয়স আমেরিকা থেকে আমরা প্রকৃত খবর পেতাম, এমনকি বাংলাদেশের সংবাদপত্র গুলিও আপনার অলিখিত একটা নিষেধাজ্ঞা দাঁড়িয়ে ছিল যেখানে কোনো প্রকৃত কোনো সংবাদ আমরা পেতাম না। তাহলে আমরা মূলত প্রকৃত সংবাদ পাওয়ার জন্য বয়স আমেরিকাকে কেন্দ্র করে আমরা শ্রোতা সংঘ গঠন করেছিলাম।
আচ্ছা সাইফ আহমেদ, আপনারা তো দীর্ঘদিন থেকে শ্রোতা ক্লাব করছেন, তো আপনাদের শ্রোতা সংখ্যা কত
বর্তমানে? 35 জন।
আচ্ছা
আচ্ছা, তো আপনারা কি নিশ্চয় কোনো কর্মসূচি আছে আপনাদের? শুধুই তো অনুষ্ঠান শোনা বা দেখা না, এখন তো আবার পরিবর্তন হয়ে গেছে ধারা, এখন আপনারা দেখতেও পাচ্ছেন, তো আপনাদের কাজ
অনলাইনে অনুষ্ঠান
প্রচার? হ্যাঁ, আর ওয়েবসাইটে তো আপনারা 24 ঘন্টায় শুনতে পারেন, দেখতে পারেন, তো কেমন লাগে?
ভালো লাগে, কিন্তু আগের মতো আর মানে শর্ট ওয়েভ অনুষ্ঠান শোনার যে একটা মজা, মানে রেডিও, মানে রেডিও অনুষ্ঠান মানে তো আমরা বুঝি শর্ট ওয়েভ অনুষ্ঠান শুনবো, আগের মতো সেই ইটা পাই না আর কি, আগের মতো যে অনুষ্ঠান শোনার যে মজা ওইটা পাই না আগের মতো।
আচ্ছা,
এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে, আগের মতো আর অনুষ্ঠানের মান যদিও ভালো কিন্তু আগের মতো সেই মজা আর পাই না।
আগের মতো মজা পান না। কাজ করেন আপনারা, কি ধরনের কর্মসূচি আপনাদের?
আমরা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করি।
যেমন
যেমন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক নারীদের উন্নয়নমূলক কাজ করি, মানে শিশুদের জন্য নারী বিকাশের জন্য কাজ করি। তারপর আপনার বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় যে দিবসগুলি উপলক্ষে আমরা আলোচনা সভার আয়োজন করি, এগুলি সম্পর্কে জনগণকে সচেতনতার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করে।
তো সামনেই তো মানে আগামীকালই তো আন্তর্জাতিক নারী দিবস, তো আপনারা সেরকম কোন কর্মসূচি নিয়েছেন?
নারী দিবস উপলক্ষে আমরা একটা আলোচনা সভা করব, এখানে নারীদের নিয়ে আমরা তাদেরকে নারী দিবস নারী যে অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করবো, এছাড়া তাদেরকে সাবলম্বী করার জন্য আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, এটা অনেক কার্যকলাপ করে থাকি।
বা চমৎকার, আসলে নারীদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার, বিশেষ করে বাড়ির একজন মা, নারী মা যদি স্বাবলম্বী হয় তাহলে
লেখাপড়া সবকিছু অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সবকিছু,
এবং একটি পরিবারের জন্য সেটা খুবই ভালো হয়।
তো আপনারা যদি এইসব কাজ করেন, আপনারা কি নিজেরা এই সচেতনতা মানে আরো গড়ে তোলার জন্য আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় এইসব ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যান অন্যদের সচেতন করার জন্য?
হ্যাঁ অবশ্যই, অন্যদেরকে সচেতন করার জন্য আমরা এগিয়ে যাই।
আপনাদের ক্লাবের সদস্যরা আপনি বললেন যে 35 জনের মতো হবে, তাদের মধ্যে মহিলারা আছেন?
হ্যাঁ মহিলা আছে।
তারা কি আমাদের আপনাদের এই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বৈঠকে তারা নিয়মিত আসেন?
হ্যাঁ আসেন। আমরা অবশ্য শ্রোতা বাড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, বিশেষ করে মহিলা শ্রোতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়ে থাকি।
তো সাহেব, আপনি আগামীতে আমরা আশা করব যে আপনারা কোনো মহিলা আপনাদের ক্লাবের, শুধু আপনার কাছে না অন্যান্য শ্রোতার সঙ্গে যাদের আছেন তাদের কাছেও আমরা বলবো তাহেরা, যে মহিলাদের উৎসাহিত করুন যাতে আমাদের সঙ্গে কথা বলেন। তারা কি কাজ করছেন এই ক্লাবগুলোতে এসে, শুধু শ্রোতা হিসেবে বা দর্শক হিসেবে বসে থাকা কথা শোনা তা তো নয়, তাদের একটা সক্রিয় ভূমিকা কেমন আছে সেটা আমরা,
বিশেষ করে ওরা নারী দিবস পালন করছেন, সেই নারী দিবসে আপনারা যদি আমাদের রেডিও অনুষ্ঠান সম্পর্কে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনারা যদি বিস্তারিতভাবে তাদের জানান, আমার মনে হয় এতে করে তারা আরো আগ্রহী হয়ে উঠবেন।
আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহেরা এবার কিন্তু আমাদের চিঠির দিকে মন দিতে হয়। তো সাইফ আহমেদ, আপনি ভালো থাকবেন এবং আগামীতে আপনাদের ক্লাবের অন্যান্য সদস্যদের কাছ থেকে আমরা শোনার আশা রাখছি। ধন্যবাদ।
এরপরের চিঠি একটি ইমেল লিখেছেন খন্দকার রফিকুল ইসলাম, প্রেসিডেন্ট সোর্স অফ নলেজ ক্লাব সাতক্ষীরা থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, তার অংশবিশেষ পড়ছি, তার মধ্যে একটি প্রশ্ন আছে আপা। সবার জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল। বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে, বাংলাদেশ এই ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে, যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কেউই এই ভাইরাসে আক্রান্ত হয়নি। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই ভাইরাস সম্পর্কে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং প্রতিরোধমূলক বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনাদের বেতার অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে, আমি নিয়মিতভাবে আপনাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ভিজিট করি, খুব ভালো লাগে, বেশ মজা পাই। আমার মতে এসব আরও আপডেট করা প্রয়োজন। আমি অনেককেই সবসময় আপনাদের অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করি। আচ্ছা, তাছাড়াও আরও বিস্তারিত লিখেছেন, তার মধ্যে আর নাই বা গেলাম। আর আপনার প্রশ্নটি ছিল, আপনাদের দেশে পেয়ারা পাওয়া যায় কি, পাওয়া গেলে কয় ধরনের পাওয়া যায়?
হ্যাঁ, পেয়ারা পাওয়া যায়, বিশেষ করে ফ্লোরিডায় তো পাওয়া যেত একেবারে ভালোভাবেই, সেখানে যে আবহাওয়া, প্রাকৃতিক যে অবস্থা, সব কিছু কিন্তু কিছুটা বাংলাদেশের মতন। তবে পেয়ারা এখানে ওয়াশিংটনে পাওয়া যায়, কয় ধরনের আমি বলতে পারবো না, সব ধরনেরই পাওয়া যায়।
যেটা আমরা বাংলাদেশে,
হ্যাঁ বড়গুলোই আমাদের চোখে পড়ে, কিন্তু না ছোটোগুলো চোখে পড়ে। সুতরাং পেয়ারা পাওয়া যায় এবং পেয়ারার স্বাদও কিন্তু খুবই ভালো।
আমরা আমেরিকান দোকানগুলোতে পাওয়া যায়,
সেটাই বলছি যে পেয়ারা পাওয়া যায় এবং এখানকার গ্রোসারি যে স্টোর আছে সেখান থেকে আমরা কিনে এনে খাই। অন্যান্য সবজি ফলমূল যেমন পাওয়া যায়, পেয়ারাও পাওয়া যায়।
তবে আমাদের দেশীয় যে সমস্ত গ্রোসারির দোকান আছে সেখানে দামটা একটু কম পেয়ারার, কিন্তু আমেরিকান দোকানগুলোতে দাম একটু বেশি,
মান হিসাবে সেই দামটা আছে। ঝটপট কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাদের উঠতে হবে।
আপনি যেমনটি বলছিলেন যে সুপার টিউজডে সম্পর্কে অনেকেই জানতে চান,
আমরা আগামীতে আলোচনা করব। আচ্ছা, আজকে আর হাতে সময় নেই, দু একজনের নাম বলে চিঠি হাতে আমি দেখছি, তাহেরা তোমার রয়েছে, সেগুলো পড়ে আমরা শেষ করে দিই। এখানে লিখছেন যারা ইমেলই পাঠিয়েছেন, যেমন আমরা একটু আগেই দেখলাম যে আরেকজন লিখেছেন আবু সাইদ, সভাপতি অনলাইন ডিএক্স ক্লাব, অর্জুনপাড়া, রাজশাহী থেকে।
মারিয়াম খান মৌরি লিখেছেন সভাপতি বিবেক, শ্রোতা পরিবার, ইসলামপুর, রসুলপুর, মুন্সিগঞ্জ থেকে।
এবং মাসুম বিল্লা মাজেদ তো প্রায় আমাদের কাছে ফোন করেন এবং ফেসবুক আসেন এবং নিয়মিত প্রশ্ন করেন, ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। সবশেষ চিঠিটা আমি পড়ছি, ফারিয়া মুমু, ফারিয়া খান মুমু, সভাপতি উৎসব বেতার শ্রোতা সংঘ, রসুলপুর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ থেকে। তো তাহলে আজকে আমরা এখানেই উঠি।
শ্রোতাবন্ধুরা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর, আজ তাহলে এ পর্যন্তই।
বাংলাদেশের লেখক ও সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি সম্প্রতি ভাষা এবং সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশের সম্মানজনক একুশে পদক পেয়েছেন। ঢাকা থেকে তার সঙ্গে কথা বলেছেন নাসরিন হুদা বিথি।
আপা কেমন আছেন?
খুব ভালো, আজকে খুব সুন্দর আবহাওয়া, বাইরে মিষ্টি রোদ।
এই তো দুদিন আগে একুশে পদক পেলেন, সেই পদক নিয়ে আমি একটু শুনতে চাই সবার আগে, যে এই যে পদকটা পেলেন, আপনার এই পদক প্রাপ্তিতে আপনার কেমন লাগছে?
যে কোনো প্রাপ্তি আনন্দদায়ক, আর বিশেষ করে এমন একটি রাষ্ট্রীয় পুরস্কার, আমি সত্যি খুব বিহ্বল হয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আমি নিজেকে ধন্য মনে করছি যে এমন একটি পুরস্কার আমি পেলাম। তা আমার মনে হচ্ছিল যখন বসেছিলাম পুরস্কারের অপেক্ষায়, তখন মনে হচ্ছিল যেন সেই আমার ক্লান্তির পরে ঝরে মহুয়ার ফুল, সেই কবিতা আছে, সেই কবিতার লাইন মনে পড়ছিল। আরও অনেক স্মৃতি তখন তোলপাড় করছিল আমার মনে। আরও ভালো লেগেছে যে এই পুরস্কারটা পেলাম এমন একটা সময় যখন বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন হচ্ছে, মুজিব বর্ষ, সেই সময় 2020 সালে, সেই জন্য আরও ভালো লেগেছে। আমি যখন একুশে পদক নেবার জন্য যাই এবং অপেক্ষায় বসেছিলাম অন্যান্যদের সঙ্গে, তখন অনেক কথা মনের মধ্যে ভিড় করছিল, আর ভাবছিলাম বসে বসে যে আসলে সব কিছুই নিয়তি, ডেস্টিনি, নিয়তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর হাত থেকে যখন পদক নিচ্ছিলাম, তখন আমি একটা শিহরণ অনুভব করছিলাম, মনে পড়ছিল যে উনি জার্মানি সফরে এসেছিলেন এবং তখন উনি লাল কার্পেটের উপর দিয়ে আমাদের জার্মান চ্যান্সেলর, তিনিও মহিলা, অ্যাঞ্জেলা ম্যার্কেলের পাশাপাশি উনি হেঁটে যাচ্ছিলেন, কী সহজ সুন্দরভাবে উনি পাশাপাশি, দুজনের বডি ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন তারা কতদিনের চেনা। তো ওনার এই সহজ ভাবটা আমাকে খুব নাড়া দিয়েছে। আমাকে টেলিফোনে প্রথম অভিনন্দন জানালো ঈশ্বরদী থেকে আমাদের এক শ্রোতা, অনেক আগের পুরনো শ্রোতা, এবং রাজশাহী থেকে, সেই যে বলে না পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়, সেই প্রথম দিকে যখন আমি 70-এর দশকে কোলনে অনুষ্ঠান করতাম, যারা আমার আশেপাশে ছিলেন, যাদের সঙ্গে অনুষ্ঠান করেছি কালচারাল অনুষ্ঠানগুলো, যেমন সেই সময় ছিলেন রহিম সাহেব, উনি মারা গেছেন, রমজান, মিঠু, আলম, আনিস, মুনির, ওদের আরও অন্যান্যরা, বাবু, এরা সবাই আমাকে দূর থেকে শুভেচ্ছা জানিয়েছে এবং খুব উচ্ছ্বসিত আনন্দিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট থেকে বাবুল আমাকে সবার আগে পোস্ট দিয়েছিল ওর ফেসবুকে, লিটন মাহফুজ, ফেসবুকের কারণে সারা পৃথিবীর থেকেই আমাকে যে অভিনন্দন জানিয়েছে, সেই অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সব জায়গা থেকে, মনে করেন মালয়েশিয়া, বাহরাইন, সব জায়গা থেকেই যে অভিনন্দনগুলো এসছে, সেটা একটা এই আধুনিক যুগ বলেই সম্ভব হয়েছে মনে পড়ছে। রুবেলও ফোন করেছিল বার্লিন থেকে, এবং আরও বার্লিনে যেসব মেয়েরা আছে, আমার প্রিয় বোন, বন্ধু যারা, তারা সবাই আমাকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে, অভিবাদন জানিয়েছে, খুব ভালো লেগেছে। মনে হয় এই তো ভালোবাসা তো পাই, আছি তো।
আপা, আপনি তো জার্মান ভাষার উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন, সেই গল্পটা একটু শুনতে চাই।
আপনারা জানেন ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার কথা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বইমেলা। বইমেলাটা হয় ঠিক অক্টোবর মাসে, আর ওই সময়ে নোবেল পুরস্কারের ঘোষণাটা পত্রপত্রিকায় আসে আর কি। তো ওই বছর 2004 সালে সম্ভবত নোবেল পুরস্কার পেলেন এলফ্রিডি গেলিনেক, আর তিনি হলেন জার্মান ভাষার লেখিকা, অস্ট্রিয়াবাসী কিন্তু জার্মান ভাষার লেখিকা। আর ওই বইটার কপিরাইট কিনলেন অঙ্কুর প্রকাশক, তা আমাকে উনি অনুরোধ করলেন বইটা অনুবাদ করতে, বললেন যে আপনি তো জার্মান ভাষাটা জানেন। এবং আমি তখন ভাবলাম যে হ্যাঁ, জার্মান ভাষা তো জানি, কিন্তু বইটা একটু নেড়েচেড়ে দেখি, কারণ এলফ্রিডে ইয়েলেনিক তারপরে বলেছিলেন যে আমার লেখা ফিঙ্গারপ্রিন্টের মতো, এটা অনুবাদ করা সম্ভব না। এবং ওয়াশিংটন পোস্ট লিখেছিল যে পিয়ানো টিচারের লেখিকা নোবেল পেলেন। তো এই দুটো জিনিস আমাকে আকর্ষণ করলো যে যে লেখিকা এই বইটার জন্যই নোবেল পেলেন এবং তার লেখা সম্পর্কে তার এরকম ধারণা। তো বইটা অনুবাদ করতে গিয়ে আমার খুব ভালো লাগলো। এবং অনুবাদটা, এই গল্পটা হলো মা আর মেয়ের গল্প, একজন মা একটা মেয়েকে কীভাবে শাসনে রাখে, চোখে চোখে রাখে। এই জিনিসটা যে সারা পৃথিবী জুড়েই আছে সেটা হয়তো আমরা, আমাদের দেশের মানুষরা সেভাবে জানে না। আর আমার দ্বিতীয় আরেকটা উপন্যাস আমি অনুবাদ করেছি, সেটিও জার্মান থেকে, তার লেখিকাও নোবেল পুরস্কার পেয়েছেন।
আপা, আপনি তো অনেক কবিতা লিখেছেন, কবিতার বই বেরিয়েছে, এবং আপনি প্রতি বছর বাংলাদেশে বইমেলায় আসেন, সে সম্পর্কে একটু শুনতে চাই।
কবিতা দিয়েই আমার শুরু লেখালেখি, কবিতা পড়তেও ভালোবাসতাম। আমি খুব ছটফটে চঞ্চল ছিলাম, এখনও আছি অস্থির, কিন্তু সেই জন্য আমার কবিতা পড়তে ভালো লাগতো। কবিতা পড়লে অনেক ভাবা যায়, সেই জিনিসটা ভালো লাগতো। তো কবিতা আমি লেখা শুরু করি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন দৈনিক বাংলা, সে সময়ের দৈনিক পাকিস্তান নাম ছিল, তখন আহসান হাবিব ছিলেন সম্পাদক, ওখানে আমি কবিতা নিয়ে গেছিলাম। সেই কবিতাটা আমার প্রথম কবিতা যেটা, সেটা এই বইয়ে আছে। এবং কিছু কবিতা লেখার পর কিন্তু আমি যখন চলে যাই তখন আমি লেখালেখি ছেড়েই দিয়েছিলাম। তারপরে যখন বেলাল চৌধুরীর কথা আপনি জানেন, কবি বেলাল চৌধুরী, উনি আমাদের প্রতিবেশী ছিলেন, পুরানো পল্টনে আমাদের বাড়ির পাশেই বাড়ি ছিলেন, তো আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং সচিত্র সন্ধানীর গাজী সাহেব, এদের সবাইকে চিনতাম। সচিত্র সন্ধানীর 50 বছর উপলক্ষে একটা বড় সংকলন করবে, তো পুরনো সব সংখ্যাগুলো ওরা খোঁজাখুঁজি করে বিভিন্ন লেখা বের করছে, দেখছে। তখন বেলাল ভাই আমাকে বললেন যে ভাবি, আপনার তো কিছু কবিতা পাওয়া গেছে, কবিতাগুলো নিয়ে যান। তখন কবিতাগুলো আনতে গিয়ে বেশ কিছু কবিতা পেলাম, এবং ওই প্রথম লেখা কবিতাটাও সেখানে ছিল। তো আমি তখন ভাবলাম যে আরও কয়েকটা কবিতা লিখি এবং একটা কবিতার বই বার করি।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা 21 পদকপ্রাপ্ত সাহিত্যিক সাংবাদিক নাজমুন্নেসা পেয়ারিয়াপার কাছ থেকে অনেক কথা শুনলাম, ওনার সাথে গল্প করলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করার আগে আপার কাছ থেকে একটি কবিতা শুনব।
আমি এখন পড়ব আমার প্রথম ছাপা হওয়া কবিতাটি, যে কবিতাটি আমি দৈনিক বাংলায় আহসান হাবিবকে দিয়েছিলাম। আমার যতটুকু মনে হয় ওই পত্রিকায় কবিতাটি প্রথম ছাপা হয়েছিল। এটি আমার কবিতার বইয়েরও প্রথম কবিতা। কবিতার নাম যে ঘরে সোনালি বৃষ্টি। কিছুই চাই না আমি, শুধু একটা গাঢ় নীল পর্দা টানা ঘর, লাল রঙের একটি টেপ রেকর্ডার যেখানে একসঙ্গে সবুজ হলুদ আর নীলাভ সঙ্গীত বেজে উঠবে। মধ্যাহ্নে গুঞ্জরণময় বৈদ্যুতিক পাখা থেকে ঝরে পড়বে সোনালি বৃষ্টি, শিরায় বইতে থাকবে তীব্র স্রোত রক্ত গোলাপের, সমস্ত দরজা অপরূপ রহস্য নিয়ে বন্ধ হয়ে যাবে। আমার ভেতরে বেড়ে ওঠা নিবিড় সুগন্ধগুলো কোথাও পৌঁছবে না কোনোদিন। কোমল বেগুনি রঙের বিছানায় লীন আমার সত্তা নিঃশব্দে থাকবে শুয়ে, জল যেমন জলের ভেতর আজীবন শুয়ে থাকে।
আপু, আপনাকে ধন্যবাদ, আপনার চমৎকার কবিতা শুনলাম, এবং ভবিষ্যতে আরও আপনার চমৎকার কবিতা শোনার অপেক্ষায় রইলাম।
নিশ্চয়ই, এই যে প্রেরণা দিলে আমাকে, এটা খুব ভালো লাগলো। তোমাকেও ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকায় আমার সমস্ত প্রিয় মানুষদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশে এখন বই পড়ে পুরস্কার পাওয়া যায়, কি বিশ্বাস হচ্ছে না? চলুন জেনে নিই চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের কাছে।
ক্লাসের বই না পড়লে কি হবে? তাহলে দুটোই পড়তে হবে।
মূল্যবোধের অবক্ষয় ঠেকিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক এবং আলোকিত মানুষ গড়ে তুলতে প্রায় 4 দশক ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এর ধারাবাহিকতায় বই পড়াকে উৎসাহিত করতে চট্টগ্রামে 2019 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত হয় বই পড়া প্রতিযোগিতা। বছরব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণে এই সবার আয়োজন করা হয় চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে। এতে অংশ নেয় প্রায় 100টি প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।
আমি আগে মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারতাম না, বই পড়ার ফলে আমার ভিতরে কথা বলার অ্যাবিলিটি তৈরি হয়েছে, আমি মানুষের সাথে খুব ভালো বক্তৃতা দিতে পারি, আমি বিভিন্ন স্পিচেও বক্তৃতা দিয়েছি শুধুমাত্র এই বই পড়ার কারণে। এই বই পড়ার কারণে আমার ভিতরে অনেক ভালো ভালো সাইট এসেছে,
হাসি কৌতুক হাসির গল্প অনেক ধরনের বই থাকে, অনেক আনন্দ পাওয়া যায় মধ্যে, মানে বই একমাত্র বোঝার সাথে কোনো ঝগড়া হয় না, কোনো ধরনের মারামারি হয় না।
আমি যে সময় বাসায় একা থাকি তখন আমার বই পড়ার মাধ্যমে আনন্দ পাই, বই পড়ার মাধ্যমে আমি আমার যে সময় মন খারাপ থাকে সেই সময় আমি সেই বই পড়ার মাধ্যমে সেই মনকে খুশি করতে পারি, যখন একাকিত্ব ফিল করি তখন আমি বই পড়তে পারি।
বই পড়া এই কর্মসূচির মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটেছে বলে মনে করেন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
বই পড়ার কারণে আমরা এই বইগুলো পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারতেছি, অনেক জ্ঞানের আলো আমাদের মধ্যে আসতেছে এবং আমরা চাই যে এটা আরো সমৃদ্ধ হোক, আমরা আরো জ্ঞান অর্জন করতে চাই এবং আলোকিত মানুষ হতে চাই।
যুগটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগটার কারণে আমরা যে অনেক বিখ্যাত মানুষদের কাছ থেকে বই নিতে পারছি তার কারণে আমাদের আগ্রহ আরো বেড়ে যাচ্ছে।
আমার আসলে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে, আর আমি সারা বছর মানে বিশ্ব সাহিত্যে যে বইগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে পড়েছি, আমার খুব আনন্দ লেগেছে
এবং খুবই ভালো লাগে থাকে, এবং এখানে যে এসে পুরস্কারগুলো নিই সেটা আমাদের আরও খুবই ভালো লাগে, সবার সাথে এসে অনেক বড় বড় মানুষ এসে ওদের হাত থেকে পুরস্কারগুলো নিই আমাদের খুবই ভালো লাগে।
এদিকে বই পড়া আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে বলে মনে করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চট্টগ্রামের সংগঠক অধ্যাপক আব্দুল আলীম।
ডিজিটাল যুগে পাতার বই, এই পাতার বইয়ের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাকে ওরা ভালোবাসছে, বিশেষ করে মূল্যবোধের যে অবক্ষয় চলছে সেই অবক্ষয়ের মধ্যে আমরা কিন্তু ফুল ফোটাচ্ছি বর্তমান প্রজন্মকে সাথে নিয়ে।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 4টি ক্যাটাগরিতে 5,125 জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা পাঠকের পুরস্কার পেয়েছে 108 জন শিক্ষার্থী। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের আতঙ্কে আগামী 9 মার্চ দোলের দিন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বাতিল হয়ে গেল, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
দীর্ঘ সময় ধরে চলা বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যার জেরে হতাশ বহু মানুষ, এক কথায় অসুবিধায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে ইউজিসির তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে একটি নির্দেশিকা পাঠিয়ে জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেই নির্দেশের পরই জরুরি বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান তথা পদ্মশ্রী প্রাপক চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরাও। 4 ঘন্টা ম্যারাথন বৈঠক শেষে কর্তৃপক্ষ বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, করোনা ভাইরাসের জেরে আপাতত বসন্ত উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতীর পক্ষে, বড় জমায়েত করা যাবে না বলে নির্দেশিকা এসেছে তাই এই সিদ্ধান্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে করোনা ভাইরাস সংক্রমণের উৎসস্থল চীন থেকে এর প্রাদুর্ভাব শুরু হয়েছিল, ছড়িয়েছে তা বিশ্বময়। এখন ওখানটায় নতুন দফায় আরও 99টি নতুন সংক্রমণের খবর মিলেছে নিশ্চিতভাবে, এবং শুক্রবার থেকে নিয়ে এই অবধি মৃত্যু হয়েছে কম হলেও 25 জনের। চীনে এই সংক্রমণ শুরু হয়েছিল ডিসেম্বরে এবং এখন এর প্রকোপ সেখানে স্তিমিত হয়ে আসছে বলেই মনে হচ্ছে। তালেবানরা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের শান্তি চুক্তি আইনসঙ্গতভাবে আফগানিস্তানের শাসক হিসেবে বিদ্রোহী দলটির শীর্ষ নেতার অবস্থানকে বদলায় না, এবং দলটি বলছে ধর্মের নিরিখে আফগানিস্তানে বিদেশি দখলদার বাহিনী উঠে যাবার পর সেখানে ইসলামিক সরকার কায়েম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাঁর ওপর অবশ্য পালনীয় কর্তব্য রূপে বর্তাচ্ছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়দীপ দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন থ্রোয়ার্স, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদ ইসলাম সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.